দানিয়েলের পুস্তক সংখ্যা ১৫। দানিয়েল দ্বিতীয় অধ্যায় সারসংক্ষেপ ও উপসংহার দ্বিতীয় পর্ব। ২০২৩ সালের জুলাই মাসের শেষে অরণ্যে আহ্বানকারী কণ্ঠস্বর শুকনো মৃত অস্থিগুলোর উদ্দেশ্যে আহ্বান জানাতে শুরু করল। যেমন দানিয়েল আরিয়খের কাছে গিয়ে তাকে জানালেন যে তিনি রহস্যটি বুঝেছেন, এতে তা প্রতিফলিত হয়েছে। দানিয়েল, হোনানিয়া, মিশাইল ও আজরিয়া একত্রে এলিয়া বার্তাবাহককে প্রতিনিধিত্ব করে, আর এলিয়াহর বার্তা নির্দেশ করে যে ঈশ্বরের লোকেরা তা বোঝুক বা গ্রহণ করুক বা নাই করুক, তারা ইতিমধ্যেই এক অভিশাপের অধীনে আছে।
আর এখন হ্যাঁ যাজগণ, এই আজ্ঞা তোমাদের জন্য, যদি তোমরা না শোন এবং যদি তোমরা তা হৃদয়ে গ্রহণ না করো আমার নামে মহিমা দেওয়ার জন্য, বলেন সেনাবাহিনীর প্রভু, তবে আমি তোমাদের ওপর অভিশাপ পাঠাব এবং তোমাদের আশীর্বাদকে অভিশাপ দেব। হ্যাঁ, আমি ইতিমধ্যেই সেগুলোকে অভিশপ্ত করেছি, কারণ তোমরা তা হৃদয়ে গ্রহণ করো না। মালাখি ২:১-২।
শেষ সময়ের যাজকরা
পিতরের মতে তারা হল ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতি, যারা পূর্বে ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতি ছিল না। তারা হল সেই সকল লোক যারা গোপন পুস্তক ভক্ষণ করেছিলেন যখন প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের শক্তিশালী স্বর্গদূত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অবতরণ করেছিলেন। তবু মালাখির মতে তারা অভিশপ্ত।
যদি তোমরা স্বাদ পেয়ে থাকো যে প্রভু অনুগ্রহশীল, যার কাছে তোমরা আসছ তিনি যেন এক জীবন্ত পাথর যাকে মানুষ অবশ্যই প্রত্যাখ্যান করেছে, কিন্তু ঈশ্বরের কাছে নির্বাচিত ও মহামূল্যবান, তোমরাও জীবন্ত পাথরদের ন্যায় নির্মিত হচ্ছ এক আধ্যাত্মিক গৃহ হিসেবে, এক পবিত্র যাজকত্ব হিসেবে, যাতে তোমরা আধ্যাত্মিক বলিদান অর্পণ করো যা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। এই জন্যই শাস্ত্রে আছে, দেখ, আমি সিয়নে একটি প্রধান কোণার পাথর স্থাপন করছি, নির্বাচিত, মহামূল্যবান, এবং যে তার ওপর বিশ্বাস করে সে লজ্জিত হবে না। অতএব তোমাদের কাছে যারা বিশ্বাস কর তিনি মহামূল্যবান, কিন্তু যারা অবাধ্য তাদের কাছে যে পাথর নির্মাতারা প্রত্যাখ্যান করেছিল সেটিই প্রধান কোণার পাথর হয়ে উঠেছে এবং হোঁচটের পাথর ও বাধার শিলা, অর্থাৎ যারা বাক্যের প্রতি অবাধ্য হয়ে হোঁচট খায় এবং এটির জন্যই তারা নির্ধারিত হয়েছিল। কিন্তু তোমরা এক নির্বাচিত বংশ, রাজকীয় যাজকত্ব, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা, যেন তোমরা তার মহিমা প্রচার কর যিনি তোমাদের অন্ধকার থেকে ডেকে তার আশ্চর্য আলোর মধ্যে এনেছেন। তোমরা যারা একসময় প্রজা ছিলে না কিন্তু এখন ঈশ্বরের প্রজা, যারা করুণা পাওনি কিন্তু এখন করুণা পেয়েছ। ১ পিতর ২:৩-১০।
অন্তিম দিনের পুরোহিতরা তারা যারা প্রভু যে উত্তম তার স্বাদ গ্রহণ করেছে। অতীতে তারা কোনো জাতি ছিল না কিন্তু এখন ঈশ্বরের জনগণ। তারা সেই সকল ব্যক্তি যারা জীবন্ত পাথর খুঁজে পেয়েছে যা মানুষদের দ্বারা সত্যিই অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত এবং মূল্যবান ছিল। সেই পাথরটি হল লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ের ৭ সময়, যেটিকে মিলারাইট আন্দোলনের নির্মাতারা ১৮৬৩ সালে অগ্রাহ্য করেছিল। মিলারাইট নির্মাতারা ১৭৯৮ থেকে ১৮০৪ পর্যন্ত ৪৬ বছরে একটি মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা ১৮৫৬ সালে আগত ৭ সময় বিষয়ে জ্ঞান বৃদ্ধিকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয়।
আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হচ্ছে, কারণ তুমি জ্ঞানকে প্রত্যাখ্যান করেছ, আমিও তোমাকে প্রত্যাখ্যান করব, যাতে তুমি আমার কাছে পুরোহিত না হও। তুমি তোমার ঈশ্বরের আইন ভুলে গেছ বলে আমিও তোমার সন্তানদের ভুলে যাব। তারা যত বৃদ্ধি পেল ততই তারা আমার বিরুদ্ধে পাপ করল, অতএব আমি তাদের মহিমা লজ্জায় পরিণত করব। হোশিয়া ৬:৭।
অন্তিম দিনের যাজকেরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যখন তাদের অ্যাডভেন্টবাদের পুরনো পথগুলিতে ফিরিয়ে আনা হয়েছিল তখন তারা ৭ বার বার্তাটি গ্রহণ করেছিল। তারা লুকানো বইয়ের বার্তাটি চেখে দেখেছিল এবং তা ছিল মূল্যবান। তবু মালাখি বলেন অন্তিম দিনের যাজকেরা অভিশপ্ত এবং অবশ্যই ৭ বার একটি অভিশাপ। তারা ৭ বারের অভিশাপের অধীনে, কারণ তারা তাদের পিতৃপুরুষদের পাপ পুনরাবৃত্তি করেছে। মালাখি বলেন যাজকেরা একটি অপবিত্র উৎসর্গ নিবেদন করে ঈশ্বরের নাম অপবিত্র করেছে। সেই উৎসর্গটি ছিল ১৮ জুলাই ২০০২ এর ভবিষ্যৎবাণী,
কারণ সূর্যোদয় থেকে তার অস্ত পর্যন্ত আমার নাম অন্য জাতিদের মধ্যে মহান হবে এবং প্রত্যেক স্থানে আমার নামে ধূপ জ্বালানো হবে আর শুদ্ধ নিবেদন উপস্থাপিত হবে, কারণ আমার নাম অন্য জাতিদের মধ্যে মহান হবে, সেনাবাহিনীর প্রভু বলেন। কিন্তু তোমরা তাকে অপবিত্র করেছ, কারণ তোমরা বল, প্রভুর টেবিল অপবিত্র এবং তার ফল অর্থাৎ তার খাদ্য তুচ্ছ। তোমরা আরও বলেছ, দেখ কি বিরক্তিকর, এবং তোমরা তাতে নাক সিটকিয়েছ, সেনাবাহিনীর প্রভু বলেন, এবং তোমরা যা ছিঁড়ে গেছে, খোড়া আর অসুস্থ, তা এনেছ। এভাবেই তোমরা একটি নিবেদন এনেছ, আমি কি তোমাদের হাত থেকে এটি গ্রহণ করব? প্রভু বলেন, কিন্তু অভিশপ্ত হোক সেই প্রতারক যার পালে একটি পুরুষ আছে, তবু সে মানত করে প্রভুকে কলুষিত বস্তু উৎসর্গ করে, কারণ আমি মহান রাজা, সেনাবাহিনীর প্রভু বলেন, এবং অন্য জাতিদের মধ্যে আমার নাম ভয়ঙ্কর। আর এখন হে যাজকেরা, এই আদেশ তোমাদের জন্য, যদি তোমরা না শোনো এবং যদি হৃদয়ে না নাও আমার নামকে মহিমা দিতে, সেনাবাহিনীর প্রভু বলেন, তবে আমি তোমাদের উপর অভিশাপ পাঠাব এবং তোমাদের আশীর্বাদগুলোকেও অভিশাপ দেব। হ্যাঁ, আমি ইতিমধ্যেই সেগুলোকে অভিশাপ দিয়েছি, কারণ তোমরা তা হৃদয়ে নাও না। দেখ, আমি তোমাদের বীজ নষ্ট করব এবং তোমাদের মুখে মল মাখাব, তোমাদের গম্ভীর উৎসবগুলোর মলও, আর কেউ তোমাদের তাকে সহ টেনে নিয়ে যাবে। আর তোমরা জানবে যে আমি এই আদেশ তোমাদের কাছে পাঠিয়েছি, যাতে লেবির সঙ্গে আমার চুক্তি স্থির থাকে, সেনাবাহিনীর প্রভু বলেন। মালাখি এক একাশ দুই চর।
হারুনের সোনার বাছুরের বিদ্রোহে পশুর মূর্তির পরীক্ষায় লেবীয়রা যে বিশ্বস্ততা দেখিয়েছিল, তার প্রতীকী লেবির সঙ্গে চুক্তি।
মালাখির পুস্তকে লেবীয়রা, যারা চুক্তির দূতের দ্বারা শুদ্ধ করা হয়, তারা ধার্মিকতায় একটি নিবেদন অর্পণ করার জন্যই শুদ্ধ হয়। সেই নিবেদনটি হল খ্রিস্টের নামের বার্তা, যা তার চরিত্র।
ঈশ্বর সম্পর্কে ভ্রান্ত ধারণার অন্ধকারই পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। মানুষ তার চরিত্র সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলছে, তাকে ভুলভাবে বোঝা হয়েছে এবং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই সময়ে ঈশ্বরের এক বার্তা ঘোষণা করা হবে, একটি বার্তা যা প্রভাবে আলোকদায়ক এবং শক্তিতে পরিত্রাণদায়ক। তার চরিত্রকে পরিচিত করা হবে, বিশ্বের অন্ধকারে ছড়িয়ে পড়বে তার মহিমার আলো, তার কল্যাণ, করুণা ও সত্যের আলো। এটাই সেই কাজ যা নবী যিশাইয়াহ নিম্নলিখিত কথায় রূপরেখা দিয়েছেন। হে জিরুসালেম, শুভ সংবাদ ঘোষণাকারী, শক্তি সহকারে তোমার কণ্ঠ উচ্চকর, উচ্চকর, ভয় কর না। জিহুদার নগরসমূহকে বল, দেখ তোমাদের ঈশ্বর, দেখ প্রভু ঈশ্বর শক্ত হাতে আসবেন এবং তার বাহু তার জন্য শাসন করবে। দেখ তার প্রতিফল তার সঙ্গে এবং তার কাজ তার সম্মুখে। যিশাইয়াহ ৪০:৯-১০। যারা বরের আগমনের প্রতীক্ষায় আছে, তাদের উচিত জনগণকে বলা, দেখ তোমাদের ঈশ্বর, করুণার আলোর শেষ রশ্মি অর্থাৎ পৃথিবীর প্রতি দেওয়া করুণার শেষ বার্তা হল তার প্রেমময় চরিত্রের এক উদ্ঘাটন। ঈশ্বরের সন্তানদের উচিত তার মহিমা প্রকাশ করা, তাদের নিজস্ব জীবন ও চরিত্রে তারা প্রকাশ করবে ঈশ্বরের অনুগ্রহ তাদের জন্য কি করেছে। খ্রিস্টের দৃষ্টান্ত সমূহ ৫৫।
মালাখির যাজকেরা এমন এক উৎসর্গ নিবেদন করেছিল যা ঈশ্বরের নামকে অপবিত্র করেছিল। সেই উৎসর্গটি একটি বার্তার প্রতিনিধিত্ব করে, আর ২০২০ সালের ১৮ জুলাই ন্যাশভিলের বার্তাটি ছিল এক অপবিত্র উৎসর্গ। খ্রিস্ট নিজেই প্রকাশিত বাক্যের ১০ম অধ্যায়ে যে ভবিষ্যৎবাণীমূলক আদেশ দিয়েছিলেন, সময় আর থাকবে না, সেই আদেশকে অগ্রাহ্য করার অবাধ্যতার মাধ্যমে সেটি অপবিত্র হয়েছিল।
আর যে স্বর্গদূতকে আমি সমুদ্রের উপর ও পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সে তার হাত স্বর্গের দিকে উত্তোলন করল, এবং যিনি যুগে যুগান্তর জীবিত, যিনি স্বর্গ এবং তাতে যা কিছু আছে, পৃথিবী এবং তাতে যা কিছু আছে, এবং সমুদ্র এবং তাতে যা কিছু আছে, সব সৃষ্টি করেছেন, তার নামে শপথ করে বলল যে আর সময় থাকবে না। প্রকাশিত বাক্য ১০:৫-৬।
মালাখির তৃতীয় অধ্যায়ে লেবীয়দের দ্বারা প্রতিনিধিত্ব করা ধার্মিকতার নিবেদন প্রাচীন দিনের নিবেদনের মতো, এবং তা একটি বার্তাকে প্রতিনিধিত্ব করে। পূর্বতন বছরগুলি সেই বার্তার পবিত্রতাকে প্রতিনিধিত্ব করে, যা মিলারাইট ইতিহাসে প্রথম হতাশার জন্ম দিয়েছিল। কলুষিত নিবেদন ১৮ জুলাই ২০২০ এর কলুষিত বার্তাকে প্রতিনিধিত্ব করে, তবুও এটি এখনও একটি সমান্তরাল ঘটনা।
তিনি রূপার শোধক ও পরিশোধক হিসেবে বসবেন,
তিনি লেবির পুত্রদের পরিশুদ্ধ করবেন এবং তাদের সোনা ও রূপার মতো শোধন করবেন, যাতে তারা প্রভুকে ধার্মিকতায় অর্ঘ্য নিবেদন করতে পারে। তখন জিহুদা ও জিরুসালেমের অর্ঘ্য প্রভুর কাছে প্রিয় হবে, যেমন প্রাচীন দিনগুলোতে ছিল এবং পূর্বতন বছরগুলোর মতো। মালাখি ৩:৩-৪।
মালাখিতে চিহ্নিত যে অভিশাপ, তা এলিয়া কী প্রতিনিধিত্ব করেন সে বিষয়ে স্বীকৃতির একটি পরীক্ষা নির্দেশ করে। আমরা যারা এখন জাগ্রত হচ্ছি আমাদের বুঝতে হবে যে সাতবার অভিশাপের বাস্তবতা আমাদের ওপর পূরণ হয়েছে। 18 জুলাই 2020 র পাপপূর্ণ ভবিষ্যৎবাণী করার মাধ্যমে আমরা যে বিদ্রোহ প্রকাশ করেছি তার মধ্যেই তা ঘটেছে। আমাদের আবারও সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ভবিষ্যৎবাণীমূলক পদ্ধতি আহার করব। এই সত্যের দুটি সাক্ষ্য আরও আছে যে এলিয়া আসবেন তাকে নিয়ে মালাখির উপস্থাপনায় এবং এলিয়াহর নিজস্ব ইতিহাসেও পাওয়া যায়। এলিয়া স্পষ্ট করে বলেছেন যে সঠিক বার্তা ও পদ্ধতি একটিই হবে।
গিলিয়াদের অধিবাসীদের মধ্যে থাকা তিশবি এলিয়াহ আহাবকে বললেন, ইসরায়েলের সদাপ্রভু ঈশ্বর জীবিত, যাঁহার সম্মুখে আমি দাঁড়াই, এই কয়েক বছরে আমার বাক্য ব্যতীত শিশিরও হবে না, বৃষ্টিও হবে না। ১ রাজাবলী ১৭।
মালাখি এমন এক অভিশাপ চিহ্নিত করেছেন যার অধীনে ঈশ্বরের যাজকেরা থাকেন সেই সময়ে যখন চূড়ান্ত এলিয়া আবির্ভূত হন। এটি ঈশ্বরের দশমাংশের সঙ্গে সংশ্লিষ্ট অভিশাপের প্রেক্ষিতে। মালাখিতে দশমাংশ সংক্রান্ত এই অভিশাপ ঈশ্বরের লোকদের নেওয়ার মতো একটি সিদ্ধান্তকে নির্দেশ করে, কারণ যে অভিশাপের অধীনে তারা ইতিমধ্যেই রয়েছে তা অপসারণ করতে হলে তাদের স্থির করতে হবে ভাণ্ডার ঘর কোথায় এবং সেটি কি।
দেখ, আমি আমার দূত পাঠাবো আর সে আমার আগে পথ প্রস্তুত করবে, আর যাকে তোমরা খুঁজছ সেই প্রভু আকস্মাৎ তার মন্দিরে আসবেন। হ্যাঁ, সেই চুক্তির দূত, যাতে তোমরা আনন্দ কর। দেখ, তিনি আসছেন, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু, কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে, আর যখন তিনি প্রকাশিত হবেন তখন কে দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ তিনি ধাতু পরিশোধকের আগুনের মতো এবং ধোপার সাবানের মতো, তিনি পরিশোধক ও পরিশুদ্ধকারী হিসেবে বসবেন, তিনি লেবির পুত্রদের পরিশুদ্ধ করবেন এবং সোনা ও রূপোর মতো তাদের শোধন করবেন, যেন তারা ধার্মিকতায় সদাপ্রভুকে অর্ঘ্য দিতে পারে। তখন জিহুদা ও জিরুসালেমের অর্ঘ্য সদাপ্রভুর কাছে মনোরম হবে, প্রাচীন দিনের মতো, পূর্বেকার বছরের মতো। আর আমি বিচারের জন্য তোমাদের কাছে আসব, আমি তড়িৎ সাক্ষী হব জাদুকরদের বিরুদ্ধে, ব্যভিচারীদের বিরুদ্ধে, মিথ্যা শপথকারীদের বিরুদ্ধে, এবং যারা শ্রমিকের মজুরি চেপে ধরে, বিধবা ও পিতৃহীনকে অত্যাচার করে, বিদেশীকে তার অধিকার থেকে বঞ্চিত করে এবং আমাকে ভয় করে না, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। কারণ আমি সদাপ্রভু, আমি পরিবর্তিত হই না। তাই হ্যাঁ জাকবের সন্তানরা, তোমরা সম্পূর্ণরূপে নাশ হওনি, তোমাদের পিতৃপুরুষদের দিন থেকে তোমরা আমার বিধান থেকে সরে গিয়েছ এবং সেগুলো রক্ষা করনি। আমার কাছে ফিরে এসো আর আমিও তোমাদের কাছে ফিরে আসব, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। কিন্তু তোমরা বলেছ আমরা কোন বিষয়ে ফিরব? মানুষ কি ঈশ্বরকে লুট করতে পারে? তবু তোমরা আমাকে লুট করেছ, কিন্তু তোমরা বল কোন বিষয়ে আমরা তোমাকে লুট করেছি? দশমাংশ ও অর্ঘে, তোমরা অভিশাপে অভিশপ্ত, কারণ তোমরা আমাকে লুট করেছ। তোমরা এই সমগ্র জাতি সব দশমাংশ ভাণ্ডার ঘরে নিয়ে আসো, যাতে আমার গৃহে খাদ্য থাকে, এবং এ বিষয়ে এখন আমাকে পরীক্ষা করো, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। আমি কি তোমাদের জন্য স্বর্গের জানালাগুলি খুলে তোমাদের ওপর এমন আশীর্বাদ বর্ষণ করব না যে তা ধারণ করার জায়গা থাকবে না? আর তোমাদের জন্য আমি ভক্ষককে ধমক দেব, আর সে তোমাদের ভূমির ফল নষ্ট করবে না, ক্ষেতের মধ্যে তোমাদের দ্রাক্ষালতা সময়ের আগে তার ফল ঝড়াবে না, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। মালাখি ৩:৩১।
প্রভু পরিবর্তন হন না, তিনি তার পদ্ধতিও পরিবর্তন করেন না। অভিশাপ যাই হোক বা না হোক, যা দশমাংশ সম্পর্কে মালাখির অভিশাপে প্রতিফলিত, দশমাংশ ভাণ্ডার ঘরে আনতে হবে যাতে ঈশ্বরের ঘরে খাদ্য থাকে। সেই সত্যটি দাবি করে যে ভাণ্ডার ঘর বলতে কি বোঝানো হয়েছে তা নির্ধারণ করতে হবে, এবং প্রথম স্বর্গদূতের আন্দোলনে উইলিয়াম মিলার যে খাদ্য উপস্থাপন করেছিলেন যা তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে ভক্ষণীয় খাদ্যের প্রতিরূপ ছিল, সেটি কি ছিল? সেই খাদ্যের প্রতীকগুলোর মধ্যে বৃষ্টি ও শিশির অন্যতম।
হে স্বর্গমণ্ডলী, কর্ণপাত কর, আমি বলবো, এবং হে পৃথিবী, তুমি আমার মুখের বাক্য শোনো। আমার শিক্ষা বৃষ্টির মতো ঝরবে, আমার কথা শিশিরের মতো মৃদু ঝরবে, কোমল তৃণের ওপর ক্ষুদ্র বৃষ্টির মতো, আর ঘাসের ওপর বৃষ্টিধারার মতো, কারণ আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব। তোমরা আমাদের ঈশ্বরকে মহিমা দাও, তিনি শিলা, তার কাজ পরিপূর্ণ,
কারণ তার সব পথ ন্যায় বিচার, তিনি সত্যের ঈশ্বর এবং তিনি অন্যায়হীন, তিনি ধার্মিক ও সৎ। ব্যবস্থা বিবরণী ৩২ তাইমের তাইত চর।
এলিয়া কি সত্যি আহাবকে যা বলেছিলেন সেটাই বোঝাতে চেয়েছিলেন? তিনি কি সত্যিই বোঝাতে চেয়েছিলেন যে অন্তিম দিনগুলোতে যখন এলিয়া আন্দোলন ও বার্তার পূর্ণ পরিপূরণ ঘটবে, তখন এই বছরগুলোতে শিশিরও হবে না, বৃষ্টিও হবে না, শুধু আমার কথা মতো? এলিয়া যে বৃষ্টির কথা বলেছেন যা তার কথার ব্যতীত রুদ্ধ থাকবে, তা কি মালাখি যে বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে প্রতিশ্রুতি দেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
তোমরা সব দশমাংশ ভাণ্ডারে আনো, যাতে আমার গৃহে খাদ্য থাকে, এবং এই বিষয়ে এখন আমাকে পরীক্ষা করো, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু, আমি কি তোমাদের জন্য স্বর্গের জানালাগুলো খুলে তোমাদের ওপর এমন আশীর্বাদ বর্ষণ করব না যে তা গ্রহণ করার মতো জায়গা থাকবে না? মালাখি ৩:১০।
আর যাজকদের অপবিত্র অর্পণের অভিশাপ এবং ইতোমধ্যেই সংঘটিত দশমাংশের অপব্যবহারও কি সাতবারের অভিশাপকে প্রতিনিধিত্ব করে? ২০২৩ সালের জুলাই মাসের শেষে আমরা এমন প্রবন্ধ প্রকাশ করতে শুরু করি যা মূলত হাবাকুকস টেবলস নামে পরিচিত গবেষণামালায় পাওয়া বার্তারই পুনরাবৃত্তি। বর্তমান উপস্থাপনার পার্থক্য হল যে ১৮ জুলাই ২০২০ পর প্রভু পুরনো কিছু শিক্ষাকে নতুন আলোতে তুলে ধরতে শুরু করেন।
তিনি এমন কিছু বিষয় উন্মোচন করতে শুরু করলেন যা আমার কাছে গভীর বলে প্রতীয়মান হয়েছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন ছিলাম এবং পূর্বে আমাকে যে কাজ সম্পন্ন করতে দেওয়া হয়েছিল সে কাজে যুক্ত হতে অনিচ্ছুক ছিলাম। ১৯ জুলাই ২০২০ থেকে আমি বুঝলাম যে আগের দিনের ভবিষ্যৎবাণীটি ভুল ছিল এবং ওই পাপপূর্ণ ভবিষ্যৎবাণী ও তার ভয়াবহ পরিণতির জন্য আমি ব্যক্তিগতভাবে অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি দায়ী ছিলাম।
তারপর ২০২৩ সালের জুলাই মাসে আমি এমন এক দৃঢ় প্রত্যয়ে অভিভূত হলাম যে ঈশ্বরের তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের নেতা হিসেবে আমার সম্পূর্ণ ব্যর্থতা সত্ত্বেও অন্তত ২০২৩ সালের জুলাই থেকে যা অনুধাবন করেছি তা লিখে রাখা শুরু করা উচিত। আমি স্থির করলাম যে ২০২৩ সালের ১৮ জুলাইয়ের পাপের পর থেকে আমার কাছে যা উন্মোচিত হয়েছে তা লিখিতভাবে সংরক্ষণ করব এবং তারপর আমাকে চিরনিদ্রায় শায়িত করার আগে তা সার্বজনীন নথিতে অন্তর্ভুক্ত করব।
জুলাই থেকে গত ৩ মাসে বিশ্বজুড়ে ৭০-এরও বেশি দেশ এখন এই প্রবন্ধগুলো অনুসরণ করছে। হ্যাঁ, নিঃসন্দেহে এদের মধ্যে কেউ কেউ অশুভ উদ্দেশ্য ও অভিপ্রায়ে অনুসরণ করছে, তবে সবাই নয়। আমরা এমন একটি প্রোগ্রাম চালু করার দ্বারপ্রান্তে আছি যা এই প্রবন্ধগুলোকে পৃথিবীর সব প্রধান ভাষায় অনুবাদ করবে, কারণ এ মুহূর্তে সেসব ৭০-এরও বেশি দেশকে এই সত্যগুলো কেবল ইংরেজি ভাষায়ই বিবেচনা করতে বাধ্য হতে হচ্ছে।
আমরা ইতিমধ্যেই বিশ্বজুড়ে এমন কিছু মানুষকে সাহায্য করতে কাজ করছি যাদের কাছে এই সত্যগুলো নিয়ে বেশি কিছু করার উপায় ও সামর্থ্য নেই, এবং আমি ভাবছি মালাখির গুদাম ঘর, যার নির্দিষ্ট উদ্দেশ্য ঈশ্বরের গৃহে খাদ্য প্রদান করা, সেটি কি ২০২৩ সালের জুলাই থেকে এই প্রবন্ধগুলো থেকে চলতে থাকা সত্য প্রচারের কাজটির কথাই ইঙ্গিত করছে না?
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েল গ্রন্থের তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শুরু করব।
আমরা পৃথিবীর ইতিহাসের একটি বিশেষ সময়ে বাস করছি। খুব অল্প সময়ের মধ্যে একটি মহান কাজ সম্পন্ন করতে হবে এবং এই কাজকে সমর্থন করতে প্রত্যেক খ্রিস্টানের অংশ নেওয়া উচিত। ঈশ্বর আহ্বান করছেন এমন মানুষদের যারা আত্মার পরিত্রাণের কাজে নিজেদের উৎসর্গ করবেন। বিনাশোন্মুখ পৃথিবীকে রক্ষা করার জন্য খ্রিস্ট কি মহা ত্যাগ করেছিলেন আমরা যখন তা বুঝতে শুরু করব, তখন আত্মা উদ্ধারের জন্য এক প্রবল সংগ্রাম দেখা যাবে। আহা, যদি আমাদের সব গির্জা খ্রিস্টের অসীম ত্যাগ দেখতে ও উপলব্ধি করতে পারত।
রাত্রির দর্শনে ঈশ্বরের জনগণের মধ্যে এক মহান সংস্কারমূলক আন্দোলনের দৃশ্যাবলী আমার সামনে অতিক্রম করল। অনেকেই ঈশ্বরকে স্তব করছিলেন, রোগীরা আরোগ্য লাভ করছিল এবং অন্যান্য অলৌকিক কাজ সম্পন্ন হচ্ছিল। একটি মধ্যস্থ প্রার্থনার আত্মা দেখা গেল, যেমনটি মহান পেন্টেক্সট দিবসের পূর্বে প্রকাশিত হয়েছিল। শত শত ও হাজার হাজার মানুষকে দেখা গেল পরিবারগুলোকে পরিদর্শন করছে এবং তাদের সামনে ঈশ্বরের বাক্য খুলে ধরছে। পবিত্র আত্মার শক্তিতে হৃদয়গুলোতে দৃঢ় প্রত্যয় জন্ম নিচ্ছিল এবং সত্যিকারের রূপান্তরের আত্মা প্রকাশিত হচ্ছিল। চারদিকে সত্যের ঘোষণার জন্য দরজাগুলি উন্মুক্ত হয়ে গেল। স্বর্গীয় প্রভাবের আলোয় পৃথিবী আলোকিত বলে মনে হল। ঈশ্বরের সত্যনিষ্ঠ ও বিনম্র লোকেরা মহান আশীর্বাদ লাভ করল। আমি কৃতজ্ঞতা ও স্তবের কণ্ঠস্বর শুনলাম এবং মনে হল ১৮৪৪ সালে আমরা যে ধরনের সংস্কার প্রত্যক্ষ করেছিলাম তেমনই একটি সংস্কার ঘটছে।
তবুও কিছু লোক রূপান্তরিত হতে অস্বীকার করল। তারা ঈশ্বরের পথে চলতে রাজি ছিল না এবং ঈশ্বরের কাজ যাতে অগ্রসর হয় সেজন্য যখন স্বেচ্ছাদানের আহ্বান জানানো হল তখন কেউ কেউ স্বার্থপরভাবে তাদের পার্থিব সম্পদের সাথে লেগে রইল। এই লোভীরা বিশ্বাসীদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। ঈশ্বরের বিচার পৃথিবীতে ঘটছে এবং পবিত্র আত্মার প্রেরণায় তিনি যে সতর্ক বার্তা আমাদের হাতে অর্পণ করেছেন তা আমাদের দিতে হবে। আমাদের এই বার্তাটি দ্রুত দিতে হবে, পংক্তির পর পংক্তি, বিধানের পর বিধান। মানুষ শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং সত্য বোঝার সুযোগ তাদের দেওয়া হয় তা নিশ্চিত করা আমাদের কর্তব্য, যাতে তারা বিবেচনা প্রসূতভাবে সঠিক পক্ষের পক্ষে অবস্থান নিতে পারে। যতক্ষণ পরীক্ষাকাল অব্যাহত আছে প্রভু তার লোকদের কাজ করতে, আন্তরিকভাবে ও জ্ঞান সহকারে পরিশ্রম করতে আহ্বান করেন। সাক্ষ্যসমূহ খণ্ড ৯ ১২২৬।